listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
সালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শুনছেন রেডিও 4EB 98.1 FM থেকে ব্রিসবেন বাংলা রেডিওর অনুষ্ঠান। বুধবার রাত 8:30, 15 ফেব্রুয়ারি। আজকে স্টুডিওতে আছি আমি সাদিদ, এবং আমার সাথে আছেন শাহেদ ভাই। আসসালামু আলাইকুম শাহেদ ভাই, শুভ সন্ধ্যা। এবং
ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা।
আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আর যারা বাংলাদেশে বসে ইন্টারনেটে আজকের অনুষ্ঠান শুনছেন তাদেরকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। ব্রিসবেনবাসীকে বসন্তের শুভেচ্ছা দিচ্ছি না, কারণ গ্রীষ্মের খরতাপে এমনিতেই নাভিশ্বাস অবস্থা। সবাই গরমে ভালো থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন এবং রোদ এড়িয়ে চলার চেষ্টা করবেন। তো বসন্ত বাদেও ফেব্রুয়ারি মাস আমরা যারা বাংলাদেশি এবং বাঙালি আমাদের কাছে অন্যরকম একটি তাৎপর্য বহন করে। এই মাস আমাদের ভাষার মাস, আমাদের মর্যাদার মাস, আমাদের গৌরবের মাস। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের শোক দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠান আমরা উৎসর্গ করছি আমাদের 21শের শহীদদের প্রতি, এবং ব্রিসবেন বাংলা রেডিও পরিবারের পক্ষ থেকে আমরা 21শের ভাষা শহীদদেরকে জানাচ্ছি শত সহস্র সালাম। এই ব্রিসবেন বাংলা রেডিও যাদের হাত ধরে পথ চলা শুরু করে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন শিল্পী রহমান। শিল্পী রহমান একাধারে একজন কবি এবং লেখক। শিল্পী রহমান তার শত ব্যস্ততার মাঝেও তার প্রথম কাব্যগ্রন্থ পাহাড় হব থেকে একটি কবিতা আমাদের জন্য আবৃত্তি করে পাঠিয়েছেন। এই কবিতাটি উনি লিখেছেন 21শে ফেব্রুয়ারিকে নিয়ে, 21শের ভাষা শহীদদেরকে নিয়ে, 21শের ভাষা আন্দোলনকে নিয়ে। শিল্পী রহমানের নিজের কণ্ঠে আবৃত্তি করা এই কবিতাটি দিয়েই আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব, 21শের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
মানেই রাত্রি শেষে সকাল হতে দেখা, 21 মানে বনের হাত ধরে প্রভাত ফেরি যাওয়া, 21 মানে নগ্ন পায়ে অনেকটা পথ হাঁটা, 21 মানেই কৃষ্ণচূড়ায় পথঘাট ছেয়ে যাওয়া, 21 মানে ফুল দিয়ে শহীদ মিনার ঢাকা, 21 মানে পেছন ফিরে ইতিহাসটা জানা, 21 মানে নতুন করে ভাষা সৈনিক চেনা, 21 মানে হৃদয় দিয়ে তাদের স্মরণ করা, 21 মানে বুকের ভেতর বাংলাকে গেঁথে নেয়া, 21 মানে গর্ব ভরে বাংলায় কথা বলা, 21 মানে পরাণ ভরে বাংলায় গান গাওয়া, 21 মানে মাথা উঁচু করে 21শের কথা বলা, 21 মানে বাঙালি হয়ে বাঁচার স্বাদ বোঝা, 21 মানে পৃথিবীর বুকে বাংলাকে তুলে ধরা। Thank you.
অনেক ধন্যবাদ শিল্পী রহমানকে অসম্ভব সুন্দর এই কবিতাটির জন্য, এবং আমার মনে হয় ব্রিসবেন বাংলা রেডিও পক্ষ থেকে এর থেকে ভালোভাবে আর শ্রদ্ধা জানানোর অন্য কিছু হতে পারত না। আমরা আমাদের এই ব্রিসবেন বাংলা রেডিওর পক্ষ থেকে শিল্পী রহমানকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো শাহেদ ভাই, এবার আপনার কাছে আসি। আমি অনুষ্ঠান শুরুতেই বলেছি আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় গান কবিতা সবই হবে একুশকে ঘিরে। তো আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের ভাষা আন্দোলনের এই পটভূমিটা আসলে কি, মানে কিভাবে ভাষা আন্দোলনটা শুরু হলো, এই ব্যাপারে যদি আপনি আমাদেরকে কিছু বলেন।
ধন্যবাদ। আসলে বাংলা ভাষা আন্দোলন ছিল তখনকার পূর্ব পাকিস্তানে, অর্থাৎ আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশে সংগঠিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে এই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুত এর বীজটি রোপিত হয়েছিল তারও আগে। অন্যদিকে এর প্রতিক্রিয়া এবং ফলাফল ছিল সুদূরপ্রসারী। তো আমরা জানি 1947 টু নেশন থিওরি বা বিজাতিতত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তানের জন্ম হয়েছিল। পাকিস্তানের দুইটি অংশ ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। ঘটনা হচ্ছে এই দুই অংশের যে মানুষ, যে জনগণ, তাদের ভেতরে সাংস্কৃতিক, ভৌগোলিক এবং ভাষাগত দিক থেকে একটি মৌলিক পার্থক্য ছিল। 1947 সালের পূর্ব পাকিস্তানে বাংলাভাষী মানুষের সংখ্যা ছিল 4,40,00,000, আর সমগ্র পাকিস্তানের জনসংখ্যা ছিল 6,90,00,000। তার মধ্যে ছিল পাকিস্তানের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, বিভিন্ন ভাষার মানুষ। কিন্তু পাকিস্তান সরকার, পাকিস্তান সেনাবাহিনী, প্রশাসন সর্বত্রই পশ্চিম পাকিস্তানিদের সংখ্যাগরিষ্ঠতা ছিল। 1947 সালে করাচিতে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্রে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে সুপারিশ সহ প্রচার মাধ্যম অর্থাৎ মিডিয়ায় এবং স্কুলে বিদ্যালয়ে কেবলমাত্র উর্দু ব্যবহারের প্রস্তাব করা হয়। তাৎক্ষণিকভাবে সেই প্রস্তাবের বিরোধিতা ও প্রতিবাদ জানানো হয়েছিল। তো এই সমাবেশেই বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের শিক্ষার মাধ্যম হিসাবে ব্যবহারের একটি প্রবল দাবি উত্থাপিত হয়েছিল। কিন্তু পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন বাংলাকে তাদের অনুমোদিত বিষয় তালিকা থেকে বাদ দেয় এবং মুদ্রা ও ডাকটিকেটে বাংলা অক্ষর বিলুপ্ত করে। সব মিলিয়ে তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বানানোর জন্য সমূহ প্রস্তুতি গ্রহণ করে। তো এর ফলে পূর্ব পাকিস্তানের মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং 1947 সালে 8ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রদের একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় এবং এই সমাবেশেই প্রথম আনুষ্ঠানিকভাবে একটি দাবি উত্থাপন করা হয় যে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে। সেই সমাবেশে ছাত্ররা মিছিল করে এবং সমাবেশ করে। সমাবেশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি ছাত্রদের যে অংশগ্রহণ ছিল তা ছিল একান্তই স্বতঃস্ফূর্ত। 1948 সালের জানুয়ারি মাসে পাকিস্তান গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত ইংরেজি ও উর্দুর পাশাপাশি গণপরিষদে বাংলা ভাষার কথা বলার দাবি জানিয়ে একটি সংশোধনী আনেন। বিতর্কের পর সংশোধনীটি ভোটে বাতিল বলে গণ্য হয়। গণপরিষদের ঘটনার প্রথম প্রতিক্রিয়া শুরু হয় ঢাকাতে। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ছাত্র বুদ্ধিজীবীদের এক সমাবেশে 11ই মার্চ ধর্মঘটের আহ্বান করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে হরতাল বা ধর্মঘট পালিত হয়। ছাত্ররা সপরিবারে পিকেটিংয়ে অংশগ্রহণ করে। ফলস্বরূপ বিভিন্ন স্থানে তাদের উপর পুলিশের লাঠিচার্জ হয়েছিল এবং এর প্রতিবাদ সভা করা হলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় ছাত্রদেরকে এবং গ্রেপ্তার হয় অনেক ছাত্রনেতা। তার মধ্যে যারা ছিলেন উল্লেখযোগ্য যেমন শামসুল হক, অলি আহাদ, শওকত আলী, শেখ মুজিবুর রহমান, কাজী গোলাম মাহবুব প্রমুখ ছাত্রনেতা। তো আন্দোলনের তীব্রতায় সেই সময় খাজা নাজিমুদ্দিন তারা বেসামাল হয়ে পড়েন। এবং ঠিক একই সময়ে জিন্নার ঢাকা আগমনের কথা ছিল এবং ঢাকায় আসার পর কথা ছিল জিন্না কিছু সভা সমাবেশ করবেন এবং সেই সময় ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পাশাপাশি এই যে জিন্নার আগমন এটিকে সমস্যামুক্ত করার জন্য পাকিস্তান সরকার একটি আপোষ রফায় মিলিত হয় ছাত্রদের সাথে এবং তারা আটটি বিষয়ে একটি আপোষ রফা করে, কিন্তু সেই আপোষ রফায় এটি কোনোভাবেই উল্লেখ ছিল না যে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করা হবে। তো তারপর আমরা দেখি যে একুশে মার্চ রেসকোর্সের ময়দানে একটি গণসংবর্ধনা অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্না একটি ভাষণ প্রদান করেন। তার ভাষণে তিনি ভাষা আন্দোলনকে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। সেখানে তিনি বলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ২৪শে মার্চ কার্জন হলে সমাবর্তন যে বক্তৃতা হয় সেই কনভোকেশন বক্তৃতায় তিনি একই কথাই আবার উল্লেখ করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তো সে সময় ছাত্ররা প্রতিবাদে ফেটে পড়েছিল, সেটা আমরা আগে থেকেই জানি। তো ১৯৫৯ সাল থেকে ১৯৫১ সাল পর্যন্ত ১১ই মার্চ কিন্তু এই আজকের যে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান এটিতে রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালিত হয়েছে। ১৯৫২ সালের ২৭ জানুয়ারি পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকা সফরে এসে পল্টনের এক জনসভায় বক্তৃতা দানের এক পর্যায়ে ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, যেটি আসলে জিন্নার সেই কথারই প্রতিধ্বনি তিনি আবার উচ্চারণ করলেন। এবং নাজিমুদ্দিনের বক্তৃতার প্রতিবাদে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ২৯শে জানুয়ারি প্রতিবাদ সভা এবং ৩০শে জানুয়ারি ঢাকার ছাত্র ধর্মঘট পালন করে। ১৯৫২ সালের ৩১শে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাল লাইব্রেরি হলে অনুষ্ঠিত সভায় মৌলানা ভাসানীর নেতৃত্বে ৪০ সদস্যের সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ বা সংগ্রাম পরিষদ গঠিত হয়। পরিষদে ২১ ফেব্রুয়ারি হরতাল, সমাবেশ ও মিছিলের বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার ২০ ফেব্রুয়ারি এক মাসের জন্য সকল সভা সমাবেশ নিষিদ্ধ করেন, কিন্তু ওই দিন রাতেই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৪৪ ধারা ভঙ্গ করে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি সেটি পালন করবার সিদ্ধান্ত বহাল রাখে। ২১ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকে এবং ১৪৪ ধারা জারির বিপক্ষে স্লোগান দিতে থাকে। এই সময় পুলিশ তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরে এবং বেলা ২টার দিকে আইন পরিষদের সদস্যরা যখন আইন সভায় যোগ দিতে যাচ্ছিলেন তখন ছাত্ররা তাদের বাধা দেয় এবং সভায় তাদের দাবি উত্থাপনের দাবি জানায়। তো এর মাধ্যমে কিছু ছাত্র এর মধ্যেই আর কি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তারা গণপরিষদে যাবেন এবং সেখানে তারা তাদের দাবি উত্থাপন করবেন এবং সেভাবে তারা অগ্রসর হতে থাকেন, কিন্তু সেই সময় পুলিশ বাধা দেয় এবং পুলিশ এক পর্যায়ে গুলিবর্ষণ করে এবং সেই গুলিবর্ষণের প্রেক্ষিতে ওখানেই যারা নিহত হন তাদের মধ্যে আছেন রফিকউদ্দিন আহমেদ এবং আব্দুল জব্বার।
ধন্যবাদ শাহেদ ভাই আপনাকে। আমরা শাহেদ ভাইয়ের কাছ থেকে শুনছিলাম আমাদের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের পটভূমি। আমরা আরও কথা শুনব শাহেদ ভাইয়ের কাছ থেকে। তো এ পর্যায়ে একটু গানে চলে যাচ্ছি। এই যে ২১শে ফেব্রুয়ারি, এই ২১ না হলে যে আমরা আসলে বাংলা ভাষাকেই পেতাম না, এই বাংলা ভাষায় গান গাইতে পারতাম না, এই বাংলা ভাষায় গান গাওয়ার যে আনন্দ, আর শিল্পী রহমানের কবিতারও একটি লাইন ছিল যে ২১ মানেই বাংলায় গান গাওয়া। তা শ্রোতা, আমরা এখন যে গানটি শুনে আসব, গানটি আমি বাংলায় গান গাই, গেয়েছেন মাহমুদুজ্জামান বাবু।
আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, কথা কই আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই, আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই, আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার, বাংলায় আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনু, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, বাংলায় আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনু, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি, আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি, আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধা, মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মা, বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমু, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমু, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলায় আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, বাংলায় আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ।
শুনছিলাম মাহমুদুজ্জামান বাবুর কণ্ঠে আমি বাংলায় গান গাই। তার আগে গানে যাওয়ার আগে শাহেদ ভাইয়ের কাছ থেকে শুনছিলাম আমাদের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের পটভূমি। তো শাহেদ ভাই, আবার ফিরে যাচ্ছি আপনার কাছে।
তো আমি আসলে শেষ করেছিলাম যে একুশে ফেব্রুয়ারিতে পুলিশের গুলিতে যখন নিহত হলেন আব্দুল জব্বার এবং রফিকউদ্দিন আহমেদ, তো সেই ঘটনার পর ঢাকায় যে পরিস্থিতি, সেই সময় আইন পরিষদের যারা বিরোধী দলের সদস্য ছিলেন তারা বিষয়টি উত্থাপন করেন আইন পরিষদের বৈঠকে, এবং তারা প্রধানমন্ত্রী নুরুল আমিনকে হাসপাতালে আহতদের দেখবার জন্য আহ্বান জানান এবং সেদিনকার অধিবেশন মুলতবি করার জন্য অনুরোধ করেন। তো খুবই দুঃখজনক হল সত্য যে ক্ষমতাসীন দলের সদস্যদের কেউ কেউ সে অনুরোধ করলেও প্রধানমন্ত্রী নুরুল আমিন তাদের আহ্বানে সাড়া দেননি এবং তিনি হাসপাতালে আহত ছাত্রদের দেখতে যাবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন। তো ফেব্রুয়ারি 22 তারিখে সারা দেশ হয়ে ওঠে মিছিল এবং বিক্ষোভে উত্তাল। জনগণ 144 ধারা অমান্য করার পাশাপাশি শোক পালন করতে থাকে। বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীরা রাজপথে বেরিয়ে আসেন অথবা তাদের পৌর এলাকার যে পথ আছে তাতে বেরিয়ে আসেন, এবং ঢাকা শহরে সেই সময় আমরা জানি যে জানাজার পরে মিছিল হয়েছিল, এবং এমন একটি মিছিল হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে যে মিছিলে আনুমানিক 30,000 লোক অংশগ্রহণ করেছিল। তো সব মিলিয়ে সেই দিনের চিত্রটি ছিল এরকম যে ঢাকা ক্ষোভ এবং নানারকম ক্রোধে ফেটে পড়েছিল। তো সেই সময়কার ঘটনায় 22 তারিখেও পুলিশে লাঠিচার্জ হয় এবং সেই লাঠিচার্জে আরও 4 শহীদ হয়েছিলেন, সেখানে 9 একজন বালকও ছিল। তো সব মিলিয়ে 22 তারিখটি এভাবেই কেটে যায় এবং শহীদদের স্মৃতি অমর করে রাখবার অভিপ্রায় থেকে 23 ফেব্রুয়ারি এক রাতের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ। তো আসলে এই স্তম্ভটি তৈরিতে ভূমিকা রেখেছিলেন তৎকালীন ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররাই মূলত, সেই সঙ্গে পুরনো ঢাকার কিছু মানুষ। আমরা এখানে আরো উল্লেখ করতে পারি যে সেই স্মৃতিস্তম্ভটি সেই সময় সাহসিকতার সাথে কৃতিত্বের সাথে অতি কম সময়ে যারা নকশাটি এঁকেছিলেন তারা হলেন পরবর্তীতে চিকিৎসক ডাক্তার বদ্রুল আলম এবং ডাক্তার সাইদ হায়দার। তো 1952 সালের সেই শহীদ মিনার খুব অল্প সময়ের জন্য তৈরি করা হয়েছিল এবং আমরা বললাম একটু আগে যে 26 ফেব্রুয়ারি সেটি ভেঙে ফেলা হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেই শহীদ মিনারটি বা সেই স্তম্ভটি কিন্তু নকশার বিচারে খুব বেশি ভালো বলার কোনো কারণ ছিল না বা আজও নেই, কিন্তু তার যে আবেদন ছিল সেই সময় সেই আবেদন কিন্তু অনস্বীকার্য। 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফ্রন্ট জয়লাভ করে এবং 9 অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম অনানুষ্ঠানিক রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়। সেটি একটি বিজয় ছিল বাঙালির। তো 1956 সালের 16 ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করে তা সংবিধানে অন্তর্গত করার জন্য প্রস্তাব উত্থাপিত হয়। ভাষা আন্দোলনের বীজ রোপিত হবার প্রায় 10 পর বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায় 1956 সালের 26 ফেব্রুয়ারি। সংবিধানের অনুচ্ছেদ 214.1 বলা হয়, দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান shall be Urdu and Bengali. তো এইভাবেই আসলে বাংলা হয়ে ওঠে আমাদের পাকিস্তানের অন্যতম রাষ্ট্রীয় ভাষা, পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা।
ধন্যবাদ শাহিদ ভাই। আমার মনে হয় আমার শ্রোতা যারা আছেন তারা অনেকেই, আপনি অনেকগুলো তথ্য আমাদেরকে দিয়েছেন, এটা হয়তো তারা জানত না, তার আমাদের জন্য অনেক উপকার হয়েছে। এবং আমরা আসলে আপনার কাছ থেকে অল্প সময়ে আসলে জেনে নিলাম একেবারে শুরু থেকে কিভাবে আন্দোলনটা শুরু হলো, তারপরে এই আন্দোলনটাকে কিভাবে পাকিস্তানিরা বাধা দিতে চেয়েছিল, তারা কিভাবে ব্যর্থ হলো, আমরা কিভাবে সফল হলাম, এবং সবশেষে সংবিধানে কিভাবে তারা এটাকে ইনক্লুড করে নিল যে বাংলা উর্দুর পাশাপাশি বাংলা হবে পাকিস্তানে, সেই সময়কার পাকিস্তানের রাষ্ট্রভাষা। আপনাকে ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন, সম্পূরক প্রশ্ন হিসেবে রাখতে চাচ্ছি যে এই তো গেল আমাদের এই 21শে ফেব্রুয়ারির ইতিহাস, এবং পরবর্তীকালে আমরা কিন্তু বাংলাদেশে এটি শোক দিবস হিসেবে পালিত হতো, এটা পরবর্তীকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও রিকগনাইজড হয় সারা বিশ্বে। এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন যে এটা কিভাবে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালের যেটা বলছিলাম যে ফেব্রুয়ারি মাসের 21 তারিখে বাঙালি রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। তো ওই রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি, আর তার ধারাবাহিকতায় বাঙালির অহংকার মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা, অর্থাৎ আমাদের বাংলাদেশ। তা বাঙালির সেই আত্মত্যাগের দিন এখন কেবল আর বাংলার নয়, প্রতিটি মানুষের মায়ের ভাষার অধিকার রক্ষার দিন। রাষ্ট্রীয় সীমানা ছাড়িয়ে 21 ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে উঠবার পেছনে একটি ছোট্ট এবং উজ্জ্বল ইতিহাস আছে। শুধু উজ্জ্বল বললে কম ভালো হবে, আমি বলব সেটি একটি সংগ্রামের ইতিহাস। কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসরত দুই বাঙালি অভিবাসী বাংলাদেশি রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসেবে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব কোফি আনানের কাছে, সেটি 1998 সালে। 1999 সালের 17ই নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়, এবং 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। 2010 সালের 21 অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের 65তম অধিবেশনে এখন থেকে প্রতিবছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ, এই সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি সাধারণ পরিষদের 65তম অধিবেশনে উত্থাপন করে বাংলাদেশ, এবং 113 সদস্য বিশিষ্ট জাতিসংঘের তথ্য বিষয়ক কমিটিতে প্রস্তাবটি পরবর্তীতে সর্বসম্মতভাবে গৃহীত হয়। এইভাবেই 21শে ফেব্রুয়ারি বা শহীদ দিবস, বাংলাদেশের শহীদ দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করে এবং আজকে সারা পৃথিবীতে এটি পালিত হচ্ছে।
ধন্যবাদ শাহিদ। এবং এরই মাধ্যমে আসলে এই 21শে ফেব্রুয়ারি আজ শুধু বাঙালি বা বাংলাদেশিদের একার নয়, এটি সমগ্র বিশ্বের মানুষের একটি দিন
অবশ্যই,
এবং মাতৃভাষাকে স্মরণ করার একটি দিন। আমরা তো যখনই 21শে ফেব্রুয়ারি কথা বলি, ভাষা শহীদদের কথা বলি, তখনই সালাম, জব্বার, রফিক ওনাদের কথা আমরা বলি, কিন্তু আসলে তো আরো অনেক অনেক মানুষ শহীদ হয়েছেন, এবং অনেকের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, তারা জানতেনও না যে তাদের আত্মীয়, তাদের ভাই বোন বা অন্য কেউ তারা শহীদ হয়ে গেছেন, কারণ সেই সময় তো ফেসবুক ছিল না, টুইটার ছিল না, ইমেইল ছিল না, মোবাইল ফোন ছিল না। তো অনেক মা হয়তো তার ছেলের ফিরে আসার জন্য পথ চেয়ে বসে থাকতেন, কিন্তু তিনি জানতেও পারতেন না তার ছেলে ভাষার জন্য শহীদ হয়ে গেছে। সেরকমই এক মাকে নিয়ে লেখা একটি কবিতার আবৃত্তি আমরা শুনব। কোন এক মা লিখেছেন কবি আবু জাফর ওবায়দুল্লাহ, এবং যে আবৃত্তিটি আমরা শুনব সে আবৃত্তিটি করেছেন শিমুল মোস্তফা।
কুমড়া ফুলে ফুলে মেয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি, খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ছুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পরে হাসে, তোর প্রতি রাগ করতে পারি? নারকেলের চিড়ে কুটে, উর্কি ধানের মুরগি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে কাঁটা, ওই লতাটা ন্যাটানো। খোকা এলে ঝাপসা চোখে মা তাকায় উঠোনে, যেখানে খোকার সব শকিনেরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের, তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভাড়ে, বিন্দি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে কখন আসে, এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভেটে ধরেছে।
শুনছিলাম কোনো এক মাকে, আবু জাফর ওবায়দুল্লাহর লেখা। আসলে শাহিদ ভাই, এরকম কবিতা মানে শুধু বাংলাতেই সম্ভব। এত সুন্দর করে এভাবে অনুভূতিটাকে নিয়ে আসা, চিত্রটাকে এত সুন্দরভাবে চোখের সামনে ফুটিয়ে তুলতে পারা,
আমি তো তাই বলবো, আমাদের বাংলা কবিতা এবং গান দেশাত্মবোধের ব্যাপারে অনেক বেশি সমৃদ্ধ।
তো শাহিদ ভাই, তো আমরা আপনার কাছ থেকে অনেক কথা শুনেছি বাংলা ভাষা, এই যে কিভাবে ভাষা আন্দোলনটি হলো এবং বাংলা ভাষা প্রতিষ্ঠা পেল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পেলাম। তো আমরা তো জানি আসলে স্বাধীনতা রক্ষার থেকে, অর্জন করার থেকে রক্ষা করা কঠিন। তো আমরা তো বাংলা ভাষাকে পেয়েছি, এখন এই বাংলা ভাষার ব্যবহারের সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম নিয়ে আপনি সংক্ষেপে কিছু বলুন, কিভাবে আমরা এর ব্যবহারকে আরো বেশি সম্প্রসারিত করতে পারি, আরো সমৃদ্ধ করতে পারি।
আমি একটা গত পরশু দিন বাংলাদেশের কাগজে একটা খুব সুন্দর সংবাদ পড়লাম, অত্যন্ত প্রেরণাদায়ক। বাংলা কিবোর্ডের ব্যবহার সম্প্রসারণ এবং বর্তমান যে সমস্যাগুলো আছে সেখানে, সেগুলোকে চিহ্নিত করে তা উন্নয়নের জন্য উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ। এতে কিবোর্ডকে বিভিন্ন কম্পিউটিং প্ল্যাটফর্ম যেমন ডেস্কটপ কম্পিউটার, মোবাইল ইত্যাদিতে বাংলার ব্যবহার সম্প্রসারণ করা যাবে। তো বাংলায় সরাসরি কথা থেকে লেখা বা লেখা থেকে কথায় রূপান্তর সহ কম্পিউটিং জগতে বাংলা ভাষার ব্যবহার সম্প্রসারণে 16টি ক্ষেত্রে কাজ করা যাবে, এমন কিছু তারা তৈরি করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি বা আমি যদি মুখে কিছু বাংলায় বলি, তখন তার সফটওয়্যারের মাধ্যমে টেক্সটে রূপান্তর করা যাবে। এছাড়া হাতে লেখা ও প্রিন্ট করা দলিলপত্র ইত্যাদি ব্যবহারযোগ্য বাংলা টেক্সট হিসাবে রূপান্তরের সফটওয়্যার তৈরি হবে এই প্রকল্পে। বাংলার এই যে ব্যবহার এবং বাংলাদেশ সরকারের এই আইসিটি বিভাগ পরিচালিত যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এটি অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প, 159 কোটি টাকার একটি প্রকল্প। এবং আমি বিশ্বাস করি যে এটি যদি ঠিকমতো ব্যবহার করা যায়, যে উদ্দেশ্যগুলোর কথা বলা হলে এগুলো করা যদি সম্ভব হয়, তাহলে সেটি হবে নিঃসন্দেহে একটি যুগোপযোগী উজ্জ্বল ভূমিকা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলা ভাষার সম্প্রসারণের ক্ষেত্রে, ব্যবহারের সম্প্রসারণের ক্ষেত্রে। সেই সাথে দেখুন, আমি আরেকটি কথা বলতে চাই, যে আমাদের যারা আজকে তরুণ, তাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে, তারা অনেকেই কিন্তু এই বাংলা ভাষার সম্প্রসারণের জন্য বিভিন্ন অ্যাপ তৈরি করছেন, যেটার অনেক খবর আমরা পাই অনেক সময় পাই না। তো একটি খবর আমরা কম বেশি অনেকেই জানি যে বাংলাদেশের একজন তরুণ মাত্র 18 বছর বয়সে তিনি অভ্র নামের একটি কিবোর্ড বা সফটওয়্যার তৈরি করেছেন যেটা আমরা ব্যবহার করছি আজকে ফেসবুকে বিভিন্ন সামাজিক গণমাধ্যমে বা ইমেইল বাংলা লেখায় কম্পিউটারে। তো এটি এখন এত সহজ হয়ে গেছে বাংলা লেখাটা যে আসলে এখন আমার মনে হয় না যে বাংলা না লিখে কারো মানে বাংলা ভাষাভাষী কারো ইংরেজি লেখা উচিত প্রয়োজন ছাড়া। তো এটি অত্যন্ত সহজ হয়েছে এই তরুণের জন্যই। তো আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে বাংলাদেশের এই তরুণ মেহেদী হাসান খানকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং আমি মনে করি এরকম তরুণ আরও আছেন যারা এগিয়ে আসছেন এই সমস্ত কার্যক্রমে এবং তারা এই সমস্ত কাজ করছেন একেবারেই কিন্তু সত্যি কথা বলতে কোনো টাকা পয়সার চিন্তা না করে কোন রকম খ্যাতির আশা না করে এবং আজকে অনলাইনে যাতে বাংলা লেখা সহজ হয় তারা এই জন্য একটি স্লোগানও তৈরি করেছেন। স্লোগানটা অত্যন্ত ভালো একটি স্লোগান আমি বলবো, সেটি হচ্ছে ভাষা হোক উন্মুক্ত। তো এমন একটি স্লোগান যারা দিতে পারে যে বাংলাদেশের একটি প্রজন্ম সেখানে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে এবং আমি সেই সঙ্গে আরো যুক্ত করতে চাই বাংলাদেশের 1 কোটি মানুষ এখন পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছেন এবং এটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে এই সমস্ত প্রবাসী বাংলাদেশিরা যেখানেই থাকেন সেখানে তারা বাংলা স্কুলগুলো পরিচালনা করছেন এবং যার ফলে যে নতুন প্রজন্ম যারা বিদেশে জন্মগ্রহণ করেছেন বা বড় হয়েছেন তারা বাংলা ভাষা শিখতে পাচ্ছে এবং একই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে সক্ষম হচ্ছে। এটি অত্যন্ত আনন্দের একটি ব্যাপার। আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষীরা 1952 শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাদের স্মৃতি রক্ষার্থে শহীদ মিনার নির্মাণ করছেন। এগুলো সবই অত্যন্ত আনন্দের ঘটনা 52-এর জন্য, 52-এর স্মৃতি রক্ষার জন্য এবং বাংলা ভাষার সম্প্রসারণের জন্য।
জি ধন্যবাদ সাহেব। এই প্রযুক্তির সাথে আমাদের সম্প্রসারণে যে প্রযুক্তির যে দরকার সেটা আছে, এখন আমাদের সদিচ্ছাটাই আসলে আমার মনে হয় আরো বেশি দরকার এটাকে টিকিয়ে রাখার জন্য। আপনি আসলে অনুষ্ঠান শুরুর আগে আমাকে বলছিলেন যে ভাষারও শত্রু আছে, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে পয়েন্টটা, একটু বলবেন কি শ্রোতাদের জন্য ভাষার শত্রু কি, কিভাবে বা বাংলা ভাষার শত্রু আসলে কি?
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুড়ায় নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। তো 17 শতকের কবি আব্দুল হাকিমের কবিতার একটি অংশ এটি। তো ভাবতে অবাক লাগে যে 17 শতকে একজন কবি কেন এমন কবিতা লিখছেন, যথেষ্ট প্রাসঙ্গিক কারণ আছে। আসলে বাংলা বেশ আগে থেকেই গরিষ্ঠ নিপীড়িতের ভাষা, বাংলা কখনোই সেই অর্থে অভিজাত মানুষের ভাষা ছিল না, অভিজাতের ভাষা ছিল না। তো যেটা বলা দরকার যে এই যে বাংলা এলাকাটি, এই এলাকাটি সবসময় কিন্তু বহিরাগতরাই শাসন করেছে, তারা যে ভাষার খুব মিত্র হবে এমনটি ভাবার কোনো কারণ নেই এবং সেই সূত্রে বাংলার উপর সবসময় কিন্তু একটা এক ধরনের নিপীড়ন চলেছে, বাংলাকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চলেছে। তো আমরা দেখেছি যে একসময় ব্রাহ্মণদের দাপটে তারা বাংলাকে প্রায় আমাদের হারাতে বসার অবস্থা হয়েছিল এবং তারা সংস্কৃতকে এমনভাবে চাপি দিতে চেয়েছিল যে তারা প্রচার করেছিল যে বাংলায় কথা বললে নরকে যেতে হবে, সেটি একটি সময়। কিন্তু পরবর্তীতে আমরা পাকিস্তান আমলে দেখেছি যে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না এমন একটি কথাও কিন্তু 1967 সালে পাকিস্তানের শাসক উচ্চারণ করেছিল। তো রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না মানে বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং সাহিত্যের সম্পদ, আমাদের অন্যতম একটি সম্পদ রবীন্দ্রনাথ, তাকে গাইতে দেওয়া হবে না, সেই কথা বলা হয়েছিল। তো আজকে বাংলাদেশের পাঠ্যক্রমেও আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথকে বর্জন করার বাদ দেওয়ার কথা বলা হয়েছে এবং সে ব্যাপারে কার্যক্রমও চলছে। তো সেটি অত্যন্ত দুঃখের কথা। একইভাবে আমরা বাংলা FM রেডিওতে দেখতে পাচ্ছি যে এমন সব উচ্চারণে, বাংলিশ উচ্চারণে বাংলা বলা হয় যেগুলো অত্যন্ত ভয়াবহ। তো সবকিছু মিলে এগুলো হচ্ছে আমি বলবো যে বাংলা ভাষাকে সংকটময় করার জন্য একটি বেশ বড় রকমের সমস্যা। একই সঙ্গে আমরা আরো দেখি যে বাংলা ভাষার যে কথ্য রূপ, সেই কথ্য রূপকে লেখার রূপেও অন্তর্ভুক্ত করা হচ্ছে বা সেইভাবে পরিবেশন করা হচ্ছে, সেটি দুঃখজনক। অর্থাৎ বাংলা ভাষার লেখার রূপ আর কথার রূপটি এক থাকছে না, যেটি একটি ভাষার যে মান বা স্ট্যান্ডার্ড তাকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে। তো এই কথার সূত্র ধরে আমি বলবো ভাষার শত্রুতাগুলো এখানেই। তো যে কোনো ভাষাকে এখন কিন্তু বাংলা 1952 মতো ভাষার উপরে সহিংসতার প্রয়োজন নেই, এ সমস্ত করলেই কিন্তু একটি ভাষাকে বিপর্যস্ত করা সম্ভব। তো আমরা চাই না বাংলা ভাষা এভাবে সংকটে পড়ুক, সেই জন্য আমাদের এখন থেকে সচেতন হওয়া দরকার এবং বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করার জন্য আমাদের উচিত একটি মীমাংসিত সঠিক সিদ্ধান্তে আসা। বাংলাকে আমরা কিভাবে উচ্চারণ করব, কিভাবে ব্যবহার করব, বাংলা কিভাবে আমাদের মায়ের ভাষাই থেকে যাবে।
অনেক ধন্যবাদ শাহেদ ভাই। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা বিদায় নেব শ্রোতাদের কাছ থেকে। শাহেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আমাদের সাথে অনেক মূল্যবান তথ্য শেয়ার করেছেন,
আপনাকে ধন্যবাদ।
শ্রোতা, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আমি অনুষ্ঠান শুরুতে বলেছিলাম আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু গান কবিতা সবই থাকবে একুশকে নিয়ে, আমরা তাই চেষ্টা করেছি, আশা করি আপনারা শুনেছেন এবং আপনাদের ভালো লেগেছে। আমরা বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠান থেকে এবং বিদায় নেওয়ার সময় আমরা একুশের সেই গানটি প্লে করব আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, ব্রিসবেন বাংলা রেডিওর সাথে থাকবেন। খোদা হাফেজ।